پانچ وقت رونا نماز جماعت ارشاد ہے پڑی جینو آمی شدا یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. نویت سنۃ الاعتکاف. প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে স্বাগতম জানাচ্ছি. আমরা আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি কিবলা শেখ হাদিরগত আমির আহলে সুন্নতের লিখিত বিখ্যাত কিতাব নামাজের আহকাম, হানফি মাজহাব অনুসারে লিখিত নামাজের আহকাম. এই কিতাব থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে নামাজের বিভিন্ন দিক তথা ওযু সম্পর্কিত মাসালা মাসাইল ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা করব. আমাদের সাথেই থাকুন. পর্ব শুরু করার আগে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার যে অসংখ্য অগণিত ফজিলত রয়েছে তদ্মধ্য থেকে একটি হাদিস শরীফ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শোনার সৌভাগ্য অর্জন করব. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদ শরীফ পড়ে আমি কেয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম. প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত পর্বগুলোতে ওযুর ফরজ, ওযুর সুন্নাত এবং ওযুর মুস্তাহাব্বাত যেগুলো রয়েছে সেগুলো আমরা শুনে নিয়েছি ইনশাআল্লাহ আজ ওয়াজাল. আজকে আমরা ওযুর যে মাকরুহাত রয়েছে, ওযুর মধ্যে কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে ওযুর মধ্যে ত্রুটি চলে আসে, ওযু ত্রুটিমুক্ত আর থাকে না, ওযু ত্রুটিযুক্ত হয়ে যায় যা অপছন্দনীয় দেখতে, সেগুলোর উপর ইনশাআল্লাহ আজ ওয়াজাল আমরা আলোচনা করব. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওযুর মাকরুহাত সম্পর্কে, অপছন্দনীয় কার্যাবলী সম্পর্কে আমির আহলে সুন্নাত ওযুর পদ্ধতি নামক রিসালার মধ্যে যা নামাজের আহকাম কিতাবে উল্লেখ হয়েছে যে ওযুর মাকরু হচ্ছে 16টি, ওযুর মাকরু 16টি. ওযুর ফরজ পড়েছি আমরা 4টি, ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 14টি আর ওযুর মুস্তাহাব্বাত 29টি. আর ওযুর মধ্যে অপছন্দনীয় জিনিস অর্থাৎ ওযুর মাকরু হচ্ছে 16টি. ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খুব গভীর মনোযোগ সহকারে আমরা শুনি, সম্ভব হলে খাতা কলম সাথে থাকলে আমরা নোট করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল. যতদিন পর্যন্ত এই লেখা বাকি থাকবে আমার স্মরণেও এটা জারি থাকবে এবং লেখা বাকি থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে ইলমে দ্বীন কিতাবে লেখার কারণে অর্থাৎ খাতায় বন্দী করার কারণে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন. ওযুর 16টি মাকরু, ওযুর মাকরু কয়টি? 16টি. নাম্বার 1, ওযুর জন্য নাপাক জায়গায় বসা, এমন জায়গায় বসা যে স্থান নাপাক, নিচে নাপাক, নাপাকের স্থানে বসে ওযু করা সেটা হচ্ছে ওযুর মাকরুহ, ওযু হয়ে যাবে কিন্তু এটা অপছন্দনীয় একটি কাজ, ওযুর মাকরুহ. নাম্বার 2, নাপাক জায়গায় ওযুর পানি ফেলা, নাপাক জায়গায় ওযুর পানি ফেলা. আপনি ওযু তো পবিত্র জায়গায় করলেন কিন্তু আপনার ওযুর পানিগুলো গড়িয়ে গড়িয়ে নাপাক জায়গায় চলে গেল, অর্থাৎ আপনি টয়লেটের ধারে ওযু করছেন আর আপনার ওযুর পানিগুলো কোথায়? টয়লেটের কমিটের মধ্যে তো চলে গেল,
তাহলে আপনার ওজুর পানিগুলো কোথায় গেল? নাপাকির স্থানে গেল। তাহলে এই ধরনের ওজু করাটা এটা মাকরুহ। নাম্বার এক, ওজুর জন্য নাপাক জায়গায় বসা। নাম্বার দুই, নাপাক জায়গায় ওজুর পানি ফেলা, অথবা আপনি কুলি করছেন, কুলির পানি নাপাক জায়গায় আপনি নিক্ষেপ করলেন, এটাও হতে পারে। নাম্বার তিন, ওজুর অঙ্গসমূহ থেকে লোটা অর্থাৎ বদনা ইত্যাদিতে, অর্থাৎ পানির পাত্রে, যে পাত্রে পানি নিয়েছেন আপনি উজু করার জন্য, ওই পাত্রে যদি ওজুর অঙ্গসমূহ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে, অর্থাৎ ফোঁটা 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 পানি ফেলা, এটা হচ্ছে মাকরুহ। আপনি উজুর পাত্র এতই কাছে নিয়ে উজু করছেন যে আপনার দাড়ি থেকে টপকে টপকে পানি পড়ছে, কোথায়? পানির পাত্রে। অথবা আপনার হাতের পাশে পানির পাত্র, হাত থেকে পানি টপকে টপকে ফোঁটা ফোঁটা পানির পাত্রে পড়ছে, ঠিক আছে। অথবা যে হাউসে আপনি উজু করছেন, আপনার ছোট হাউস আপনি উজু করছেন আর আপনার পানি, অঙ্গের পানি টপকে টপকে ওই হাউসের মধ্যে পড়ছে, এটা হচ্ছে ওজুর মাকরুহ। নাম্বার চার, কিবলার দিকে থুতু, কফ, কুলির পানি ইত্যাদি নিক্ষেপ করা। আপনি তো কিবলার দিকে বসে উজু করছেন, কারণ কিবলার দিকে বসে উজু করাটা কিবলার দিকে বসে উজু করাটা মুস্তাহাব। তাহলে আপনি কিবলার দিকে চয়েস করলেন যে উজু করার জন্য, আপনি কিবলার দিকে বসলেন, এখন আপনি মুখে কুলি করার জন্য পানি নিলেন, পানি কোন দিকে ফেলবেন? কারণ পানি যদি আপনি কিবলার দিকে নিক্ষেপ করেন সোজা সামনে, অথবা থুতু বা কফ, আপনি কোন দিকে নিক্ষেপ করলেন? কিবলার দিকে নিক্ষেপ করলেন, এই নিক্ষেপ করাটা হচ্ছে মাকরুহ, ওজুর মাকরুহ। নাম্বার পাঁচ, প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথাবার্তা বলা ওজুর সময়। যদি প্রয়োজন দেখা দেয়, আপনি শরীর প্রয়োজন দেখা দেয়, তাহলে আপনি কথা বলেন, কিন্তু প্রয়োজন দেখা না দিলে দুনিয়াবি কথাবার্তা বলাটা প্রয়োজন ছাড়া মাকরুহ। নাম্বার ছয়, অতিরিক্ত পানি খরচ করা, অতিরিক্ত পানি খরচ করা, যেখানে এক অঞ্জলি পানি লাগবে, এক কোষ পানি লাগবে, সেখানে আপনি তিন অঞ্জলি পানি ব্যবহার করলেন, অথবা যেখানে চার ফোঁটা পানি হয়ে যাবে সেখানে আপনি নল ট্যাপ খুলেই রাখলেন আর পানি পড়ছে তো পড়ছে, এই যে অতিরিক্ত পানি ব্যবহার করা, অর্থাৎ অতিরিক্ত পানি খরচ করা, এটাও মাকরুহ। আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাহারে শরীয়ত প্রথম খণ্ডের 302 থেকে 303 পৃষ্ঠায় বর্ণনা করেন, নাকে পানি দেওয়ার সময় আধা অঞ্জলি থেকে বেশি পানি ব্যবহার করা অপচয়। নাকে অত পানির দরকার নেই, পুরো এক কোষ পানির, এক অঞ্জলি পানির দরকার পড়ে না, আধা অঞ্জলি অল্প করে পানি নিলেই নাকে দিলে হয়ে যায়, কিন্তু যদি পুরো কোষ, পুরো এক অঞ্জলি আপনি পানি নেন, তাহলে এটা পানির অপচয়ের মধ্যে আপনি পরিগণিত হবেন, যে আপনি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো অপচয় করা যে মুসলমানের সিফাত হতে পারে না, গুণ হতে পারে না, সেটা শয়তানের ভূষণ, শয়তানের চরিত্র। শয়তান অপচয়কারীকে ভালোবাসে, আর যে অপচয় করে তাকে কিতাবের ভাষায় শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের ভাই হিসাবে দুনিয়াতে চলার, থাকার, আখেরাতে উঠার তৌফিক দান করুন, এবং শয়তানের ভাই হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় ইসলাম ভাইরা, আমরা ইতোমধ্যে ছয়টি ওজুর মাকরুহাত, অপছন্দনীয় কাজ শিখে নিলাম। নাম্বার সাত, এত কম পানি ব্যবহার করা যাতে সুন্নতি আদায় হয় না। আপনাকে কম যখন পানি ব্যবহার করতে বলেছে, পানি বেশি ব্যবহার করলে যখন অপচয় হবে, একদম কম ব্যবহার করলেন, এত কম পানি আপনি ব্যবহার করলেন যে সুন্নতি পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না, এত কম পানি ব্যবহার করা সেটাও কি ওজুর মাকরুহ। এত বেশিও ব্যবহার করব না যাতে আমি অপচয়কারীদের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যাই, আবার এত কমই আমি পানি ব্যবহার করব না যে আমার সুন্নতি আদায় হবে না, ঠিক আছে। তো অর্থাৎ মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে, না বেশি ব্যবহার করব না কম। নাম্বার আট, মুখে পানি মারা। মুখে অনেকে মুখমণ্ডল ধৌত করার জন্য পানি খুব জোরে মারে, পানি উভয় হাতে নিয়ে খুব জোরে মুখে পানি নিক্ষেপ করে, এভাবে পানি মারাটা মাকরুহ, মানে আস্তে করে মুখের পাশে নিয়ে মুখে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো মুখে জোরে পানি মারাটা মাকরুহ। নাম্বার নয়, মুখে পানি দেওয়ার সময় ফুঁক দেয়া, পানিতে কি দেয়া? ফুঁক দেয়া। আমরা আমরা অনেকে এই অভ্যাসে অভ্যস্ত যে চা খাওয়ার সময়, চা পান করার সময় আমরা চায়ে কি দেই? ফুঁক দেই। পানি তো গরম পানি হলে একটু ফুঁক দেই, হ্যাঁ, বুজুর পানি তো অনেকে ফুঁক দেয়। তো এরকম ফুঁক দেয়া, মুখে পানি দেওয়ার সময় এটা মাকরুহ। নাম্বার দশ, এক হাতে মুখ ধোয়া, এক হাতে, কয় হাতে মুখ ধোয়া? এক হাতে মুখ ধোয়া। তো আমরা বুজু করার সময় উভয় হাতে মুখমণ্ডল ধৌত করব। নাম্বার এগারো, গলা মসে করা। আমরা গর্দান মসে করা পড়েছি, তা গর্দান আমরা সোজা ডান পাশ আর বাম পাশে সোজা কি করব? মসে করব। না উভয় হাতকে মসে করে গলার দিকে নিয়ে আসবো, এমন তো না। তো গলা কেউ যদি মসে করে, তো গলা মসে করাটা হচ্ছে মাকরুহ। কয়টা শিখলাম আমরা? আমরা ইতোমধ্যে এগারোটা বজুর মাকরুহাত শিখে নিয়েছি। নাম্বার বারো, বাম হাতে কুলি অথবা নাকে পানি দেয়া, বাম হাতে কুলি করা অথবা বাম হাতে নাকে পানি দেয়া। আমরা একটু যদি খেয়াল করি, তো আমরা দেখতে পাই যে সমস্ত কাজ বজুর মধ্যে সুন্নত বর্ণিত হয়েছে। গত পর্বে আমরা শিখেছি বজুর সুন্নত যে কাজগুলো, সেগুলোর ঠিক উল্টোটা হচ্ছে উজুর মাকরুহ, ঠিক না? যে ডান হাতে কুলি করা এটা বজুর সুন্নত ছিল, আর বাম হাতে কুলি করা বজুর মাকরুহ। নাকে ডান হাতে পানি দেয়া এটা বজুর সুন্নত ছিল, আর এখন বাম হাতে যদি আমি নাকে কি দেই? পানি দেই, সেটা হচ্ছে বজুর মাকরুহ। নাম্বার বারো, বাম হাতে কুলি অথবা নাকে পানি দেয়া। নাম্বার তেরো, ডান হাতে নাক পরিষ্কার করা। আমরা আগে শিখেছি নাকের ময়লা পরিষ্কার করব আমরা কোন হাতে? বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা। এখন আমরা যদি ডান হাত দিয়ে নাকের ময়লা পরিষ্কার করি অথবা নাক পরিষ্কার করি বজুর সময়, তো এটা হচ্ছে মাকরুহ। নাম্বার চোদ্দ, তিনবার নতুন পানি দিয়ে তিনবার মাথা মাসে করা। মাথা মাসে আমরা কতবার করব? একবার করব। একবার করাটা ফরজ। তিনবার নতুন নতুন হাতে পানি নিলাম, পানি ঝেড়ে তিনবার নতুন ভাবে মাথা মাসেহ করলাম, তাহলে তিনবার মাথা মাসেহ করাটা হচ্ছে মাকরুহ। আমরা কতবার মাথা মাসেহ করব? মাত্র একবার মাথা মাসেহ করব। যেভাবে কিতাবের মধ্যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদের শিক্ষা দিয়েছেন, ঠিক ওভাবেই আমরা মাথা মাসেহ করব। নাম্বার পনেরো, রোদের তাপে গরম করা পানি দিয়ে উজু করা। রোদের তাপের দ্বারা গরম হওয়া পানি, বাইরে পানির পাত্র রাখা আছে, রোদের তাপ পড়েছে, সূর্যের আলো পড়েছে, ওই পানিটা গরম হয়ে গিয়েছে, ওই পানি দ্বারা বুজু করাটা মাকরুহ। নাম্বার ষোলো, মুখ ধোয়ার সময় উভয় ঠোঁট ও উভয় চক্ষু দৃঢ়ভাবে বন্ধ রাখা, খুব শক্তভাবে উভয় চোখ এবং উভয় ঠোঁট। আমরা এমনভাবে ঠোঁট বন্ধ রাখলাম যে ঠোঁটের কিছু অংশ ভিতরে ঢুকে থাকলো, অথবা চোখ এমনভাবে বন্ধ রাখলাম যে উজুর কিছু অংশ ধৌত করা আমাদের জন্য কর্তব্য ছিল, আবশ্যক ছিল, অথবা সুন্নত ছিল, যেগুলো আমি আদায় করতে পারলাম না চোখকে খুব শক্তভাবে বন্ধ করে রাখার কারণে, ঠোঁটকে একদম ভিতরের দিকে আমি আবদ্ধ করে রাখার কারণে। আমি অনেক যা অঙ্গ ধৌত করা আমার জন্য আবশ্যক ছিল বা প্রয়োজনীয় ছিল, তা আমি ধৌত করতে সক্ষম হলাম না, এটা আমার জন্য ওজুর মাকরুহ। ইসলাম ভাইরা, যদি ঠোঁট ও চোখের কিছু অংশ শুষ্ক থেকে যায় তাহলে ওজুই হবে না। ঠোঁটের কিছু অংশ যদি শুকনা থেকে যায় অথবা চোখের কিছু অংশ যদি কি থেকে যায়, আপনি চোখ খুব শক্তভাবে বন্ধ করলেন, যার কারণে ওজুর মধ্যে যে অঙ্গগুলো ধৌত করা ফরজ ছিল ওই অঙ্গটাই চোখের ভিতরে ঢুকে গিয়েছে, যেই ঠোঁটের অংশটা ওজুর মধ্যে ধৌত করা ফরজ ছিল সেই ঠোঁটটাই আপনার ভিতরের দিকে ছিল, যে কারণে আপনি ওটা ধৌত করতে পারেননি, তাহলে তো আপনার ওজুই হলো না। তাই আমরা খেয়াল রাখবো, বজু করার সময় আমরা ঠোঁটকে ভিতরের দিকে আমরা চেপে ধরব না, আর চোখকে খুব শক্তভাবে বন্ধ করব না, হালকাভাবে আমরা চোখ বন্ধ করে নিতে পারি, ঠোঁটকে ভিতরের দিকে নয়, ঠোঁটকে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট আমরা লাগিয়ে রাখতে পারি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছিলাম বজুর মকরু হচ্ছে 16টি, আমরা এক থেকে শুরু করে 16টি ইতোমধ্যে আমরা বর্ণনা করে ফেলেছি, আমরা শুনে নিয়েছি। তাই শেখ তরিকত আমির আল সুনাত সর্বশেষে যেই পয়েন্টটি আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে বজুর প্রতিটি সুন্নত বর্জন করা মাকরু, বজুর প্রতিটা সুন্নত বর্জন করাটা মাকরু, ছেড়ে দেওয়াটা মাকরু। সুন্নত যদি আপনি তরক করেন, সুন্নত ছেড়ে দেন, সেটা হচ্ছে ওজুর মাকরু। আর প্রতিটি মাকরু বর্জন করা সুন্নাত, প্রত্যেকটা মাকরু কাজকে বর্জন করা, ত্যাগ করা, মাকরু কাজটাকে না করে এটার বিপরীত কাজ করা, এটা হচ্ছে সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ওযু করার, ওযুর মাকরু যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থেকে ওযু সুন্নাত মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে শুনে আসছিলাম ওযুর মাকরু সমূহ, ওযুর মাকরু 16টি ইতিপূর্বে আমরা শুনে নিয়েছি। তাই এই মাকরু কাজগুলো থেকে আমরা যদি বেঁচে থাকি তো আমাদের ওযু পরিশুদ্ধ হবে, আর ওযু যদি পরিশুদ্ধ হয় তো নামাজও পরিশুদ্ধ হবে এবং সাথে সাথে আমরা সওয়াবের আশা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকমতো ওযু করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ওযু কিভাবে করতে হবে সেটা তো শিখে নিলাম, ওযুর ফরজ কয়টি সেটাও জেনে নিলাম, ওযুর সুন্নাত, ওযুর মুস্তাহাব এবং ওযুর মধ্যে কোন কাজগুলো মাকরু অপছন্দনীয় কাজ সেগুলো আমরা জেনে নিলাম। ওযু তো কোনো অবস্থা আমরা করেই নিলাম, এখন ওযু কখন আমাদের ভেঙে যাচ্ছে, কোন কাজের দ্বারা ওযু ভঙ্গ হয় সেগুলো আমাদের তো একটু জানা দরকার। ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠান নামাজের আহকামের সাথে থাকি, তো ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা ওযু, গোসল, পাক পবিত্রতা এবং নামাজ সম্পর্কে যত ধরনের মাসালা মাসাইল আমাদের প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা শিখতেই থাকব, আমল করতেই থাকব ইনশাআল্লাহ আজওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের শরীরে আমরা আঘাতপ্রাপ্ত হলে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, সেখান থেকে রক্ত বের হয়, কি হয়, আমরা যখন আঘাত পাই, চোখে আঘাত পাই বা শরীরে কোনো জায়গায় আঘাত পাই, যদি রক্ত বের হয়, রক্ত বের হলে আমাদের ওযু কি ভেঙে যাবে? ওযু ভাঙার কারণ আমরা এখন শিখতে যাচ্ছি, কোন কোন কারণে ওযু ভেঙে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই পর্বে শিখে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাহলে ক্ষত স্থান থেকে, কোন স্থান থেকে, ক্ষত স্থান থেকে যেখানে আপনি আঘাত পেয়েছেন অথবা ফোড়া উঠেছে, ফোসকা উঠেছে, আপনার কোনো শরীরের কোনো অঙ্গ কোনো স্থানে জখম হয়ে গিয়েছে, সেখান থেকে যদি রক্ত বের হয়, এই রক্ত বের হওয়ার পাঁচটা বিধান, কয়টা বিধান, পাঁচটি বিধান। তো কোন অবস্থায় রক্ত বের হলে ওযু ভেঙে যাবে আর কোন অবস্থায় ওযু ভাঙবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তা আমরা শিখে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ক্ষত স্থান থেকে, আঘাতপ্রাপ্ত স্থান থেকে যদি রক্ত, পুঁজ কিংবা হলুদ বর্ণের পানি বের হয় তখন এর হুকুম কি? ক্ষত স্থান থেকে রক্ত বের হওয়ার পাঁচটা বিধান, কয়টা বিধান, পাঁচটা হুকুম। নাম্বার ওয়ান, রক্ত, পুঁজ কিংবা হলুদ বর্ণের পানি যদি শরীর থেকে বের হয়ে, ক্ষত স্থান থেকে বের হয়ে যদি এমন স্থানে চলে আসে, যেমন যদি ক্ষত স্থান থেকে রক্ত, পুঁজ বা হলুদ বর্ণের পানি, হলুদ রঙের পানি বের হয়ে শরীরের কোনো স্থান থেকে এমন স্থানে বের হয়ে আসলো যেই স্থানটাকে, যেই স্থানটাকে ওযু এবং গোসলের সময়, ওযুর ক্ষেত্রে অথবা গোসলের সময় ধৌত করাটা ফরজ, তাহলে ওই অবস্থায় ওযু ভেঙে যাবে। উদাহরণস্বরূপ আমি এখন ওযু অবস্থায় আছি, আমার কি আছে, ওযু আছে, এখন আমি আমার কপালে আঘাত পেলাম, আমার ওযু আছে, আমি নামাজ পড়ে বের হলাম, কোনো দিক থেকে একটা ঢিল ছুঁড়ে আসলো, অথবা গাছের নিচ দিয়ে যাচ্ছি, গাছের ঢাল ভেঙে পড়লো, আমার এখানে ফেটে গেল, ফেটে যাওয়ার কারণে ওই ক্ষত স্থান থেকে রক্ত হালকা হালকা নয়, রক্ত বের হয়ে ক্ষত স্থানটা পার হয়ে ভালো স্থানে চলে আসছে। কোন স্থানে চলে আসছে? ব্যথা পেয়েছি এখানে, গড়িয়ে গড়িয়ে চলে আসলো এখানে। তাহলে এই জায়গাটা ভালো স্থান, এই জায়গাটা বুজু এবং গোসলের মধ্যে ধোয়াটা ফরজ, বুজুর মধ্যেও ফরজ, গোসলের মধ্যেও ফরজ। তাহলে এই স্থানে যদি গড়িয়ে চলে আসে, অথবা আমি গড়াতে দিলাম না, আমি ব্যথা পাওয়ার সাথে সাথে, চোট লাগার সাথে সাথে আমি হাতে চেপে ধরলাম বা কাপড় দিয়ে চেপে ধরলাম, বেঁধে ফেললাম, যার কারণে রক্ত বের হয়ে প্রবাহিত হতে পারে নাই, কিন্তু রক্তের স্পিড বা ওই পানির স্পিড, ওই পূজের স্পিড এমন ছিল যে আমি যদি তাকে বাধা না দিতাম তাহলে সেটা অনায়াসে ভালো স্থানে গড়িয়ে চলে আসতো, তাহলে আমার ওযু ভেঙে যাবে, আমার ওযু ভেঙে যাবে। আচ্ছা, প্রশ্ন রাখছে, এমনও কি স্থান আছে যেটা ওযুর মধ্যে ধোয়াটা ফরজ নয় বা গোসলের মধ্যে ধোয়াটা ফরজ নয়? হ্যাঁ, অনেক স্থান আছে। যেমন চোখের ভিতরের অংশ, আপনি আঘাতটা চোখে লাগলো, কোথায় লাগলো? চোখের ভিতরে রক্ত প্রবাহিত হলো, রক্ত প্রবাহিত হয়ে চোখের মধ্যে রয়ে গেল, চোখের বাইরে আসে নাই। তো চোখের ভিতরে না ওযুতে ধৌত করা ফরজ, না গোসলের মধ্যে ধৌত করা ফরজ, কারণ চোখের ভিতরে সাদা অংশে, সাদা অংশ বলেন আর কালো অংশ বলেন, এখানে ধৌত করাটা, এই অঙ্গটা ধৌত করা না ওযুর মধ্যে ফরজ, না গোসলের মধ্যে ফরজ। এরকম যদি হয় তাহলে আপনার ওযু ভাঙছে না, ওযু ভঙ্গ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, ক্ষত স্থান থেকে রক্ত, পুঁজ কিংবা হলুদ রঙের পানি বের হয়ে যদি ভালো স্থানে চলে আসে, যেই স্থানটা বজু কিংবা গোসলের মধ্যে ধৌত করাটা ফরজ, তাহলে আমি যদি আঘাত প্রাপ্ত হওয়ার আগে ওযু অবস্থায় ছিলাম, আমার ওযু ছিল, তো তাহলে আমার এখন ওযু চলে গেল, ওযু ভেঙে গেল। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নাম্বার দুই, রক্ত যদি দেখা যায় বা বের হয় কিন্তু গড়িয়ে পড়েনি, রক্ত দেখা যাচ্ছে কিন্তু বের হয়েছে কিন্তু গড়ায় পড়ে নাই, গড়িয়ে পড়ে নাই, অর্থাৎ ক্ষত স্থানের মুখে রক্ত লেগে আছে, জমাট বেঁধে আছে, এটা গড়িয়ে পড়ে নাই। যেমন সুতের মাথা, সুই সুই আছে না, সুইয়ের মাথা বা ছুরির ধারালো প্রান্ত ইত্যাদি বিদ্ধ হওয়ার কারণে রক্ত বের হয়। আপনি সুইয়ের গুঁতা খেলেন, সুইয়ের আঁচড় লাগলো, অথবা ছুরির আঘাত পেলেন, আপনি ছুরির মাথা কিঞ্চিত অগ্রভাগ আপনার শরীরের মধ্যে লেগে গিয়েছে, আপনি ছুরি দ্বারা কোনো কাজ করতেছেন, হয়তো কিছু কাটছেন সবজি, আপনার হাতে লাগলো, কিঞ্চিত পরিমাণ রক্ত কণা বের হলো, এ কারণে রক্ত বের হলো দেখা গেল, অথবা দাঁত খিলাল করছিলেন, আপনি কি করছিলেন, দাঁত খিলাল করছিলেন বা মিসওয়াক করছিলেন বা আঙ্গুল দ্বারা দাঁত মাছছিলেন আপনি, অথবা দাঁত দ্বারা কোনো জিনিস খাচ্ছিলেন, যেমন আপেল ইত্যাদি, যখনই আপনি কামড় দিলেন এতে রক্তের চিহ্ন দেখা দিল, রক্তের চিহ্ন দেখা দিল, অথবা নাকের ছিদ্রে আপনি আঙ্গুল প্রবেশ করালেন এবং এতে রক্তের লালচে রং দেখা দিল, কিন্তু তা প্রবাহিত হওয়ার মতো ছিল না, তাহলে ওযু ভাঙবে না। মশালা হচ্ছে একটাই, যে ওযু তখনই ভাঙবে যখন ক্ষত স্থান থেকে রক্ত গড়িয়ে ভালো স্থানে চলে আসবে। হ্যাঁ, রক্ত দেখা যাচ্ছে কিন্তু রক্ত গড়িয়ে পড়ে নাই, রক্ত ওই ক্ষত স্থানের মুখের মধ্যে জমাট বেঁধে আছে বা গড়িয়ে পড়ার শক্তি রাখে না, ওই স্থানেই আছে, তাহলে আপনার ওযু ভাঙবে না। রক্ত যদি গড়ানোর ক্ষমতা রাখে এবং গড়িয়ে যদি ভালো স্থানে চলে আসে, যেই স্থানটা ওযু এবং গোসলের মধ্যে ধৌত করা আমার জন্য আবশ্যক ছিল, ফরজ ছিল, তাহলেই আমার ওযু ভাঙছে, না হয় ওযু ভাঙবে না। প্রিয় কৃষ্ণা ভেরা, নাম্বার তিন, রক্ত বের হওয়ার তিন নাম্বার কানুন আমরা শিখি, তিন নাম্বার বিধান হচ্ছে, যদি রক্ত বের হয়ে প্রবাহিত হয় কিন্তু প্রবাহিত হয়ে এমন স্থানে না পৌঁছে, রক্ত বের হয়েছে ঠিক, প্রবাহিত হয়েছে কিন্তু এমন স্থানে পৌঁছে নাই যে স্থানটা ধৌত করা উজু বা গোসলের মধ্যে ফরজ, যেমন উদাহরণ আগে দিয়েছিলাম, চোখের ভিতর রক্ত বের হয়েছে, চোখের ভিতর প্রবাহিত হয়েছে, এই উপরিভাগে আপনি আঘাত প্রাপ্ত হয়েছেন, চোখের ভিতর আস্তে আস্তে রক্ত পড়ে নিচের দিকে চলে আসলো, কিন্তু চোখের বাইরে আসলো না, চোখের বাইরে আসলো না, তাহলে বিধান হচ্ছে দুটো, রক্ত প্রবাহিত হতে হবে এবং প্রবাহিত হয়ে ভালো স্থানে চলে আসতে হবে। বজু কিংবা গোসলের মধ্যে ধৌত করাটা ফরজ, তখনই আপনার বজু ভাঙবে, না হয় আপনার বজু ভাঙবে না। তাই এমন স্থানে রক্ত প্রবাহিত হলো, প্রবাহিত হয়ে গড়ায় ভালো স্থানে আসলো না, যে স্থানটা বজু কিংবা গোসলে ধৌত করা ফরজ নয়, তো আপনার বজু ভাঙবে না, যেমন চোখের ভিতরে রক্ত যদি প্রবাহিত হয়। এরপর নাম্বার চার, ক্ষত স্থান খুবই বড়, ক্ষত স্থান খুবই বড় এবং এতে আর্দ্রতাও দেখা যাচ্ছে, একটু রক্তের স্যাঁতস্যাঁতে ভাব দেখা যাচ্ছে, একটু পানির আঠা আঠা ভাব দেখা যাচ্ছে, কিন্তু আর্দ্রতা যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে না ততক্ষণ ওযু ভাঙবে না। লাস্ট নাম্বার, নাম্বার পাঁচ, জখমের অর্থাৎ ক্ষত স্থানের রক্ত বারবার মুছে ফেলার কারণে প্রবাহিত হতে পারেনি, রক্ত বের হচ্ছে আপনি মুছে ফেলছেন, রক্ত বের হচ্ছে আপনি মুছে নিচ্ছেন, কিন্তু যদি আপনি না মুছতেন তাহলে দেখা যেত রক্ত ঠিকই গড়িয়ে, রক্ত ঠিকই গড়িয়ে প্রবাহিত হয়ে ভালো স্থানে চলে আসতো, যে স্থান বজু এবং গোসলের মধ্যে ধৌত করাটা আপনার জন্যে ফরজ ছিল, তাহলে আপনার বজু ভেঙে যাবে। আর যদি প্রবাহিত হওয়ার মতো না হয় তাহলে বজু ভাঙবে না। প্রিয় ইসলামী ভাইয়া এবং মাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানলাম কোনো ক্ষত স্থান থেকে যদি রক্ত পুঁজ কিংবা হলদে পানি বের হয় তার শর্ত হচ্ছে দুটা, দুটো শর্ত। আমরা যদি আমরা আমাদের মেধার মধ্যে আমাদের বিবেকে যদি আমরা এই দুটো শর্তকে যদি গেঁথে নিতে পারি, তো ইনশাল্লাহ রক্ত বের হওয়ার বিধান নিয়ে আমরা বড়সড় কোনো সমস্যায় পড়ব না, সম্মুখীন হব না, নিজেই নিজের বিধান অনুযায়ী, নিজের শরীয়তের বিধান অনুযায়ী আমরা আমল করতে পারবো। নাম্বার শর্ত এক হচ্ছে রক্ত বের হয়ে প্রবাহিত হতে হবে, কি হতে হবে, প্রবাহিত হতে হবে, রক্ত নিজের স্থান ত্যাগ করে প্রবাহিত হতে হবে। নাম্বার দুই, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে প্রবাহিত হয়ে গড়িয়ে এমন জায়গায় চলে আসতে হবে যেই জায়গাটা ওযু কিংবা গোসলের মধ্যে ধৌত করা ফরজ, তাহলে আমার ওযু ভঙ্গ হবে। একটা পাওয়া গেল শর্ত, তো আরেকটা পাওয়া গেল না, তো আমার ওযু ভঙ্গ হবে না। দুটোটা শর্ত যদি একসাথেই পাওয়া যায় তো আমার ওযু ভঙ্গ হবে, না হয় আমার ওযু ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এবং এর সবকটি পর্বের সাথে আপনি থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শরীয়তের অনেক বিধিবিধান আপনার জানা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
পাঁচ ওয়াক্তে নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহ।